প্রিয় শ্রোতা বন্ধু, ভোরের মিষ্টি মধুর আলোয় গ্রহণ করুন জীবনবাণীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আলোর কাছে অন্ধকার মুখ লুকায়, আলো জীবনকে করে তোলে কর্মময় ব্যস্ত, কিন্তু অন্ধকার জীবনকে করে তোলে গতিহীন। প্রত্যেকেই আলোর গতিশীল হতে চায়। ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে জানা যায় যে তিনি জগতের জ্যোতি, তার মধ্যে অন্ধকারের লেশ নেই। প্রিয় বন্ধু, আপনার জীবনে যদি কোনো অন্ধকার নেমে আসে এবং আপনি সেই অন্ধকারে হারিয়ে যাচ্ছেন, তাহলে হাত বাড়ান। জীবনবাণীর আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন ঈশ্বর আপনার দিকে হাত বাড়িয়ে রয়েছেন। ধরুন তার হাত, বেরিয়ে আসুন, আপনার জীবনে আলো প্রকাশিত হোক। সেই আলোতে আপনি কিভাবে প্রবেশ করবেন, পথ দেখাবে জীবনবাণীর আলোচনা।
প্রিয় শ্রোতা বন্ধু, আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের আবার আপনাদের কাছে একটি সুন্দর গীত আলোচনার জন্য আপনাদের সামনে এসেছি। গীত সংগীতা 18, দাউদের রচিত এই গীতটা আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা একজন বিখ্যাত বর্ণনাকারীর বর্ণনা কথা শুনি। প্রেরণে বলে একজন লিখছেন যে রাজকবি দাউদ এই সুন্দর গীতটার মধ্যে দিয়ে তাঁর জীবনের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। সদাপ্রভু ঈশ্বর তাঁর জীবনে যে সকল জয় দিয়েছেন অথবা নানা বিপদ হতে উদ্ধার করেছেন সেই বিষয়ে বলতে চেয়েছেন। এছাড়া দাউদ তাঁর নিজ জীবনের সততা, ঈশ্বর ভক্তি, অন্তরে কৃতজ্ঞতা, বিশ্বস্ততা, যার দ্বারা তিনি জীবনে অনুপ্রেরণা উৎসাহ পেতেন, সেই সকল বিষয়ে ব্যক্ত করেছেন। দাউদের বৈচিত্র্যময় জীবনে একাকীভাবে শৌলের মোকাবিলা করেছেন, আবার সিংহাসন লাভের পরেও বারে বারে ভিন্ন দেশীয় শত্রু সৈন্য দ্বারা আক্রান্ত হয়েছেন ও ভীষণ যুদ্ধ করেছেন, আবার নিজ প্রজারা তাঁর পুত্রের প্ররোচনায় বিদ্রোহ ঘোষণা করেছেন, যার জন্য রাজ্য ছেড়ে পালাতে হয়েছে। কিন্তু সকল অবস্থায় সকল সময় তিনি স্থির থেকেছেন এবং সদাপ্রভু ঈশ্বরকে ত্যাগ করেননি। সেই মহান ঈশ্বরের সাহায্যে তিনি সকল শত্রুকে পরাজিত করে জয়ী হয়েছেন। আর তাঁর বৃদ্ধ বয়সে তিনি তাঁর জীবনের ফেলে আসা দিনগুলোর প্রতি ফিরে দেখছেন ও তাঁর অন্তর কৃতজ্ঞতায় ও ধন্যবাদে ও প্রশংসায় ভরে যাচ্ছে। এই গীত তাঁর জীবনের প্রশংসা গীত তাঁর ঈশ্বরের উদ্দেশ্যে। ডক্টর ম্যাগি বলেছেন, বর্ণনাকারী যা বলেছেন সবই সত্য যে দাউদ তাঁর সময়কালীন বিষয় সকল ব্যক্ত করেছেন। একটা বিষয় লক্ষণীয় যে এই গীতটা দ্বিতীয় সমুয়েল ২২ অধ্যায়ের পুনরুক্তি। আমরা একটা এই বিষয়টা খুঁটিয়ে আলোচনা করব। বর্ণনাকারীর বর্ণনা অপেক্ষা আরও গভীর বিষয় আমরা এই গীতে যে গীতকার প্রকাশ করেছেন তা দেখব। কেবলমাত্র কবিতা নয়, কিন্তু মহাজ্ঞানপূর্ণ বক্তৃতার সমান এই গীতটা। এই গীতের মধ্যে দিয়ে ঈশ্বরের অভিষিক্ত জন আমাদের খ্রিস্ট মুক্তিদাতার দুঃখভোগ বিষয় উল্লেখিত হয়েছে। কোন একজন বর্ণনাকারী বলেছেন, মৃত্যুর কামড় থেকে জিহোবার সিংহাসনে। বর্তমান যুগে প্রেমের অনেক সংজ্ঞা দেখতে পাই। কেউ কেউ বলে প্রেম বিষয়টি পুরাতন নিয়মে অবান্তর কথা। গীত ১৮ কিভাবে গীতকার শুরু করেছেন তা আমরা দেখবার আগে আসুন আমরা ঈশ্বর হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব ও প্রশংসা করি যে তুমি এ পর্যন্ত আমাদেরকে তোমার বাক্যের সত্য দ্বারা স্বাধীন করে চলেছ এবং সেই স্বাধীনতার যে আনন্দ তুমি আমাদেরকে উপলব্ধি করতে সাহায্য করেছ। ধন্যবাদ দিই আমাদের অনেক শ্রোতাবন্ধুর জন্য যারা প্রভু তোমার বাক্য শ্রবণ করে আনন্দ, শান্তি, মুক্তি, পরিতৃপ্তি লাভ করেছেন। তাদের প্রত্যেককে আশীর্বাদ করো। যারা এখনও জীবনে দুঃখ, কষ্ট এবং যাতনা এবং বিভিন্ন শৃঙ্খলের মধ্যে আবদ্ধ, তুমি তাদের প্রতি দয়া করো। প্রার্থনা করি যেন তোমার বাক্যের মধ্যে দিয়ে তারা প্রকৃত সত্য উপলব্ধি করতে পারেন, তোমাকে হৃদয় স্থান দিতে পারেন। তুমি আমাদের সঙ্গে কথা বলো, তোমার আত্মা দ্বারা পরিচালিত করো। যার জীবনে দুঃখ, কষ্ট, অভাব, সংকট, রোগ, যাতনা আছে তুমি জানো। প্রভু, এই অবস্থায় আমরা তোমার শরণাপন্ন হই এবং তাদেরকে তোমার চরণতলে রাখি। তোমার দয়া, অনুগ্রহ তাদেরকে দেখতে সাহায্য করো। আমাদের দেশের জন্য প্রার্থনা করি, আমাদের দেশকে এবং আমাদের দেশনেতাদেরকে এবং আমাদের দেশের সকল মানুষকে আশীর্বাদ করো, একতায় প্রেমে বাস করতে অনুগ্রহ দান করো। প্রার্থনা করি আমাদের দেশে যে সমস্ত কুষ্ঠরোগীরা আছেন তাদের প্রতি দয়া করো। মানুষ যাদের ঘৃণা করে তুমি তাদের ভালোবাসো, তুমি তাদের প্রতি হস্ত বিস্তার করো এবং তোমার অনুগ্রহে সুস্থতা তুমি দান করো। সঙ্গে থাকো, যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে ১৮ গীত নিয়ে আলোচনা করছি। ১৮ গীতের প্রথম পদে লেখা আছে, হে সদা প্রভু মম বল, আমি তোমাতে অনুরক্ত। আচ্ছা, একটু মনে করে বলুন তো, আপনি শেষবার কবে ঈশ্বরকে বলেছেন আমি তোমাকে ভালোবাসি? দেখুন, আপনি ঈশ্বরের জন্য অনেক কিছু করতে পারেন, তার মধ্যে এই কথাটা বলা যে হে ঈশ্বর আমি তোমাকে ভালোবাসি, এটা কিন্তু খুব বড় কাজ। ঈশ্বরের প্রশংসা আমরা করব এই জন্য যে তিনি আমাদের ভালোবাসেন এবং আমাদের পরিত্রাণ দান করেছেন। এছাড়া তিনি আমাদের রক্ষা করছেন ও আমাদের প্রতি দৃষ্টি রাখছেন। আবার একথাও বলা হয়েছে, ঈশ্বর আমার বল। দুই পদে সদাপ্রভু মম শৈল, মম দুর্গ, মম রক্ষাকর্তা, মম ঈশ্বর, মম দৃঢ় শৈল, আমি তাঁহার শরণাগত, মম ঢাল, মম ত্রাণশৃঙ্গ, মম উচ্চ দুর্গ। দাউদ সদাপ্রভুকে তাঁর বল, শক্তি বলে অভিহিত করেছেন, তাঁর শৈল, তাঁর দুর্গ এবং তাঁর পরিত্রাতা বলছেন। এ সকল কথার সারাংশ হচ্ছে তিনি মুক্তিদাতা। তিনি আবার বলছেন তিনি তাঁর বল, তিনি ঢাল এবং উচ্চ দুর্গ। যুদ্ধের সময় ঢাল যোদ্ধাকে আড়াল করে ঢেকে রাখে। ঈশ্বরের তাঁবুতে যে বেদী ছিল সেই বেদীর চারিকোণে শৃঙ্গ ছিল এবং কোনো ব্যক্তি যদি প্রাণভয় ওই শৃঙ্গ স্পর্শ করে থাকত, আক্রমণকারী তাকে আঘাত করতে পারত না। দ্বিতীয় রাজাবলী তার ২ অধ্যায় ২৮ পদে দেখি যে দাউদের প্রধান সেনাপতি ও মহাপরাক্রমী বীর যোদ্ধা জোয়াব রাজা সলোমনের ভয়ে ঈশ্বরের তাঁবুতে গিয়ে ব্রেদি সেই শৃঙ্গ ধরলেন যেন তাকে হত্যা করা না হয়। দাউদ বলছেন, মমশৃঙ্গ অর্থাৎ যাকে স্পর্শ করলে আক্রমণকারী কিছুই করতে পারবে না। আমাদের এহেন শৃঙ্গ অবলম্বন করতে হবে, তিনি উচ্চ দুর্গ। আমাদের দেশেও পর্বতময় অঞ্চলে উঁচু পর্বতের উপরে দুর্ভেদ্য দুর্গ দেখা যায়। এগুলো নির্মাণ করা হতো শত্রুর হাত থেকে রক্ষা পাবার জন্য। আজ আমাদের জন্য আরও আরও উঁচু এক দুর্গ আছে, যেখানে আশ্রয় নিলে আমরা নিরাপদ থাকি। উঁচু দুর্গের আরও একটা সুবিধা আছে, শত্রু সৈন্যের আনাগোনার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা যায়। আমাদের জীবন ও পরিবেশের উপর দৃষ্টি দিতে হলে উঁচুতে উঠতে হয়। দাউদের গীতে লক্ষণীয় বিষয় হল তিনি ঈশ্বরকে আমাদের ঈশ্বর বলে উল্লেখ করেছেন। এটা তার ব্যক্তিগত বিষয় করেছেন। এই সম্বোধনের মধ্যে দিয়ে ঈশ্বরের সাথে তার অন্তরঙ্গতা কত গাঢ় তা তিনি প্রকাশ করেছেন। যে সকল বিষয় দাউদ বলেছেন, মম বল, মম শৈল, মম দুর্গ, মম ত্রাণশৃঙ্গ ইত্যাদি শব্দগুলো দ্বারা ঈশ্বর যে কত পরাক্রমী সে বিষয় প্রকাশ করেছেন। দাউদ রাজা হওয়ার পূর্বে একজন রাখাল বালক ছিলেন, সুতরাং তিনি তো ঈশ্বরকে সেই চোখে দেখতে পারতেন এবং বলতে পারতেন, ঈশ্বর একজন মেষপালক বা তিনি আমার মেষপালক। হ্যাঁ, কথাটা অবশ্যই সত্য, এবং এই কথা তার অন্য গানেও তিনি ব্যবহার করেছেন, কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে তিনি ঈশ্বরকে পরাক্রমী, বীর ও মহান বলে সম্ভাষণ করেছেন। তিনি বলেছেন, আমার বা মম এই শব্দটা কতটা যে নিজস্ব বিষয় ব্যক্ত করে বা আমার নিজের কেউ সেটা ব্যক্ত করে এ বিষয়। আমরা দেখি এর পরের অংশ, যেটা আমরা বুঝতে পারি অনেক সময় ঈশ্বরের বাক্য থেকে। একজন একটা অভিজ্ঞতার কথা লিখেছেন তার বইয়েতে। আমি বলছি, একসময় তিনি বিমানবন্দরে গেলেন তাঁর স্ত্রী ও নাতিকে আনতে। আরও অনেক ছোট ছোট ছেলে ওই প্লেনে আসছিল। প্লেন আসার পর অনেক ছোট ছোট ছেলে অপেক্ষমান দাদু দিদিমা ঠাকুরদা ঠাকুরমাদের দিকে আসতে লাগল, আর ওই ভদ্রলোক ওই সব ছোট ছেলেদের দেখে মুচকে হাসতে লাগলেন। এমন সময় তার নাতি ছুটে এলো, আর ওই সময় তার মধ্যে একটা পরিবর্তন এলো। পরিবর্তনটা কি জানেন? এতক্ষণ অনেক ছেলে এসেছিল, তাদের দেখে তিনি মুচকে হেসেছিলেন, কিন্তু এখন হাসির সাথে সাথে তিনি নাতিকে তুলে নিয়ে জড়িয়ে ধরলেন। কেন না? এটা তার নিজের। ওইভাবে অন্য সব ঠাকুরদা ঠাকুরমায়েরা নিজ নিজ জনকে আনন্দে জড়িয়ে ধরতে থাকলেন। মম এই সর্বনামটার কত গুরুত্ব বুঝতে পাচ্ছেন তো? আপনি কিভাবে বলতে পারবেন বা বলবেন, তিনি আমার পালক, তিনি আমার উচ্চ দুর্গ, তিনি আমার শৈল, আমার ত্রাণশৃঙ্গ, আমার ঢাল, আমার পরিত্রাণ? তিন পদে আমরা দেখি, আমি কীর্তনী সদাপ্রভুকে ডাকিব, এইরূপে আমার শত্রুগণ হইতে ত্রাণ পাইব। উপাসনা তাঁরই করা হয় যিনি উপাস্য, আরাধনা তাঁরই করা হয় যিনি যোগ্য। আরাধনার মধ্যে আছে ভক্তি, প্রশংসা, আত্মোৎসর্গ, সমর্পণ ইত্যাদি। সুতরাং যিনি এগুলো পাবার যোগ্য তাঁরই বন্দনা আমরা করব। বাইবেলের নতুন নিয়মে প্রকাশিত বাক্য তার পাঁচের অধ্যায় ১২ পদে লেখা আছে, তাহারা উচ্চস্বরে কহিলেন, মেষশাবক যিনি হত হইয়াছিলেন, তিনি পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। দাউদ বলছেন, আমি কীর্তনীয় সদাপ্রভুকে ডাকিব। কেন তিনি এই কথা বলেছেন? কারণ তিনি উপাস্য, তিনি সকল প্রশংসা ধন্যবাদ গৌরব সমাদর পাওয়ার যোগ্য। চার পদে দেখি লেখা আছে, আমি মৃত্যুর রজ্জুতে পরিবেষ্টিত ছিলাম, পাষণ্ডতার বন্যাতে আশঙ্কিত ছিলাম। আবার আমরা দেখি যে এই গীত প্রভু যীশু খ্রিস্টের বিষয় আমাদের নিয়ে যায়। একজন এই পদ বিষয় কি বলেছেন শুনি। আমরা ধরে নিই যে খ্রিস্ট রাজা তার আদি পিতার সিংহাসনে বসে। এখন আমরা তার পুরাতন দিনের ঘটনাগুলো স্মরণ বা আমাদের দিব্য দৃষ্টিতে দেখি। তিনি যে সকল নির্যাতন, অপমান ও লাঞ্ছন এবং ক্রুশীয় যাতনারূপ যুদ্ধ জয় করে মৃত্যুকে জয় করেছেন, তারপর কি আমরা আমাদের মনের আকুলতা বলতে পারব, তোমায় ভালোবাসিব? আমরা কি বলতে পারব, হে সদাপ্রভু মম বল, তোমার সাহায্যে জয়লাভ করে পরিত্রাণ লাভ করেছি? যখনই আমরা এই গীত পাঠ করি বা এই গীত গান করি, চিন্তা করে নিতে পারি যে আমরা আমাদের মুক্তিদাতার সঙ্গে এই গান গাইছি। এটা একজন ভক্তের, একজন মানুষের চিন্তা। এই চিন্তা তিনি তাঁর জ্ঞান দিয়ে পেয়েছেন। এই গীতটা দাউদের জীবনের অপেক্ষা প্রভু যীশুর বিষয়ে বিশেষভাবে প্রকাশ করেছে। এ প্রভু যীশুর মুখের কথা আমি মৃত্যু রজ্জুতে পরিবেষ্টিত ছিলাম, পাষণ্ডতার বন্যাতে আশঙ্কিত ছিলাম। পাঁচ ছয় পদে দেখি দাউদ একসময় শৌলকে বলেছেন, আমি তো মৃত কুকুরের সমান, আমার পেছু ধাওয়া করে আপনার লাভ কি? অর্থাৎ আশঙ্কায় আমি মৃত প্রায়, মৃত্যু আমার দ্বারে, কেননা সত্যি আমায় দেখি যে প্রতি সময় দাউদ মনে করেছিলেন কি জানি কখন শত্রু তাকে বধ করবে। তবুও তিনি ওই অবস্থাতেই ঈশ্বরে নির্ভর করেছিলেন, বিনতি জানাচ্ছিলেন, আর তিনি বলছেন, সংকটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরের উদ্দেশ্যে আর্তনাদ করিলাম। দেখুন, মনে মনে প্রার্থনা একটা বিষয়, আর জোরে মানুষ শুনতে পাচ্ছে এমনভাবে প্রার্থনা আর একটা বিষয়। কিন্তু এখানে দাউদ আর্তনাদ করছেন, কোনো মানুষের উদ্দেশ্য নয়, কোনো সাহায্যকারীর আসবার জন্য নয়, কিন্তু হৃদয়ের ব্যাকুলতায় এই আর্তনাদ। এটা খুবই স্বাভাবিক, আমরা যখন সংকটে থাকি মনে হয় আমার বিনতির রব হয়তোবা ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে না, অথবা কি জানি ঈশ্বর হয়তোবা আমাকে উত্তর দিতে চাইছেন না। প্রভু যীশু গেতসিমানি বাগানে শিষ্যদের ছেড়ে একা ঢালার দূরত্বে গিয়ে প্রার্থনা করেছিলেন, শিষ্যরা তার প্রার্থনা নিশ্চয়ই শুনেছিলেন। লেখা আছে তিনি প্রার্থনা করলেন, পিত, যদি হতে পারে প্রাণপাত্র সরিয়ে নাও, তথাপি আমার ইচ্ছা নয়। আবার দেখি যে ক্রুশের উপরে ঘন আধারের মধ্যতে প্রভু যীশুর আর্তনাদ শোনা গেল, এলোইলামা এলোইলামা সবক্তানি, ঈশ্বর আমার ঈশ্বর আমার কেন আমায় পরিত্যাগ করিয়াছ। দাউদ বলছেন, আমার ঈশ্বরের উদ্দেশ্যে আর্তনাদ করলাম, আর তিনি নিজ মন্দির থেকে আমার রব শুনলেন। দেখুন, মন্দির থেকে শুনলেন বা উত্তর দিলেন অর্থে তিনি নিজ আবাস থেকে উত্তর দিলেন। আমরা দেখি যে দাউদের গীতের মধ্যে ভাববাণী মিশ্রিত আছে, সুতরাং অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই তিনটে কাল ও কালের ঘটনা মিশ্রিত আছে। দাউদ নিজ বিষয়ে বলতে বলতে অপর আরেকজনের বর্ণনা দিয়েছেন, আর এই অপরজন কে? দাউদের দৃষ্টিতে যিনি আসবেন, আমরা এখন জানছি তিনি এসেছিলেন। দাউদ যে অংশটা ভাববাদীর চোখে দেখেছিলেন, আমরা দেখলাম শুনলাম ও জানলাম সেই আর্তনাদের কথা, তুমি কেন আমায় পরিত্যাগ করলে। আর ঈশ্বর তার মন্দির হতে রব শুনলেন, তাকে কবর থেকে তুলে আনলেন, গৌরবমণ্ডিত করলেন। এবং এর পরের অংশ আমরা দেখতে পাই, বিশেষ করে ১৮ অধ্যায় ৭ পদে, তখন পৃথিবী টলিল কম্পিত হইল, পর্বতরাজির মূল সকল বিচলিত হইল ও টলিল, কারণ তিনি জ্বলিয়া উঠিলেন। ঈশ্বর পাপী মানুষের কাজে ক্রোধান্বিত হলেন, কেননা মানুষ তার পুত্রের প্রতি যথেষ্ট এবং যথেচ্ছ ব্যবহার করল। দাউদ তাঁর কল্পনার চোখে সেই সকল দেখেছেন, তিনি দেখছেন ঈশ্বরের রোষ জ্বলে উঠছে। আমরা দেখছি যে মহা ভূমিকম্পের কথা বলা হয়েছে। প্রথমে আমরা দেখি বাইবেলের নতুন নিয়মে, যদি আপনার কাছে বাইবেল আছে তবে খুলবেন আমার সাথে, মথিলিখিত সুসমাচার তার ২৭ অধ্যায় ৪৫ থেকে ৫১ পদ, যেখানে প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্পের বিষয় উল্লেখ করা হয়েছে। ওই প্রবল ভূমিকম্পে শৈল সকল বিদীর্ণ হল, কবর সকল খুলে গেল, মন্দিরের তিরস্করণী উপর হতে নিচ পর্যন্ত চিরে দুখান হয়ে গেল। আবার যদি আপনি মথিলিখিত সুসমাচার তার ২৮ অধ্যায় ২ পদ দেখেন, সেখানে দেখতে পাবেন সপ্তাহের প্রথম দিন প্রত্যুষে মহা ভূমিকম্পের কথা উল্লেখিত হয়েছে, যেদিন খ্রিস্ট যীশু কবর থেকে পুনরুত্থিত হলেন। দাউদের সময় হতে প্রায় ৬০০ বৎসর পরে যে ঘটনা ঘটেছিল, দাউদ তার কল্পনায় সেই দৃশ্য দেখছেন। এর পরের পদগুলোতে দেখি আরও কি কি ঘটেছিল ৮ থেকে ১১ পদে। আমরা দেখি এইখানে লেখা আছে, তাহার নাসারন্ধ্র হইতে ধূম উদ্গত হইল, তাহার মুখনির্গত অগ্নি গ্রাস করিল, তদ্বারা অঙ্গার সকল প্রজ্বলিত হইল। আমি সমস্ত পদগুলি পাঠ করলাম না, কিন্তু আমরা দেখি যে কখন এই ঘটনাগুলি ঘটছে। দাউদ বলছেন, সংকটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, আর তিনি নিজ মন্দির থেকে উত্তর দিলেন, কিন্তু ওই ভূমিকম্প অন্ধকার ইত্যাদি হল। ঘটনার বিশ্লেষণ করলে দেখি এইসব ঘটনা তো প্রভু যীশুর ক্রুশারোপণের সময় হয়েছিল, সে বিষয় পবিত্র বাইবেল বলছে, মথিলিখিত সুসমাচার তার ২৭ অধ্যায় ৪৫ পদে। পরে বেলা ৬ ঘটিকা হইতে ৯ ঘটিকা পর্যন্ত সমুদায় দেশ অন্ধকারময় হইয়া রহিল। আবার ১৪৪ গীতের ৫ পদে লেখা আছে, হে সদাপ্রভু তোমার আকাশ মণ্ডল নোয়াইয়া নামিয়া আইস। ঈশ্বর সদাপ্রভু মহান। দাউদ বলছেন, তিনি কবর দয় করুপ দয় আসেন, তার আগমনে পৃথিবী টলে। পাপময় পৃথিবী মহাপবিত্র ঈশ্বরের ভার সহ্য করতে পারে না। গীতসংগীতার 99 অধ্যায়ের গীতের এক পদে ওই কথাই বলা হয়েছে। মহান ঈশ্বর যে কিভাবে তার প্রতাপ প্রকাশ করেন, এ বিষয়ে আমরা বাইবেলের পুরাতন নিয়মে দ্বিতীয় বিবরণ তার 4:11 পদে দেখতে পাই। লেখা আছে, এবং সেই পর্বত গগনের অভ্যন্তর পর্যন্ত অগ্নিতে জ্বলিতেছিল, অন্ধকার মেঘ ও ঘোর তিমির ব্যাপ্ত ছিল। 97 গীতে 2 পদে বলে, মেঘ ও অন্ধকার তাঁর চারিদিকে বিদ্যমান। এবার আমি ফিরে আসছি 18 গীতে 12 পদে, তাহার সম্মুখবর্তী তেজ হইতে তাহার মেঘমালা চলিয়া গেল। আর 13 পদে, সদাপ্রভু আকাশে বর্জনাদ করিলেন, পরাৎপর আপন রব শুনাইলেন, শিলাবৃষ্টি ও প্রজ্বলিত অঙ্গার, সদাপ্রভুর রব ও তাঁর প্রতাপ বিষয়। 14 পদে দেখি, আবার তিনি আপন বাণ ছাড়িলেন, তাহাদিওকে ছিন্ন ভিন্ন করিলেন, বহু বজ্র ছাড়িয়া তাহাদিওকে উদ্বিগ্ন করিলেন। আমরা দেখি গীতসংগীতা 144:6 পদে দাউদ বলেন, বিদ্যুৎ নিক্ষেপ করো, উহাদিগকে ছিন্ন ভিন্ন করো, তোমার বাণ ছাড়ো, তাহাদিগকে সংহার করো। ঈশ্বরের যুদ্ধ অদ্ভুত। যিহোশুয় তার 10:10 পদে দেখি, ইসরায়েলকে সাহায্য করার জন্য তখন সদাপ্রভু ইসরায়েলের সাক্ষাতে তাহাদিওকে ক্ষুব্ধ করিলেন, তাহাতে তিনি গিবিয়নে মহাসংহারে তাহাদিকে সংহার করিয়া বৈথরণের আরোহণ পথ দিয়া তাহাদিকে তাড়না করিলেন এবং অশেকা ও মক্কেদা পর্যন্ত তাহাদিকে আঘাত করিলেন। যিশয় ভাববাদী সদাপ্রভুর রবের কথা বলেছেন 30:30 পদে, সদাপ্রভুর প্রচণ্ড ক্রোধ, সর্বগ্রাসক অগ্নিশিখা, বাত্তা ঝটিকা ও কর্কা দ্বারা আপনার প্রতাপান্বিত রব শুনাইবেন ও আপনার হস্তাবতরণ দেখাইবেন। আমরা দেখি 15-17 পদে, 18 গীত থেকে আমরা আলোচনা করছি, দাউদের কথা চিন্তা করুন, বীর যোদ্ধা, রাজা, যার হয়ে ঈশ্বর যুদ্ধ করতেন, যার সৈন্য কখনো পরাজয় স্বীকার করে ফিরে আসেনি, যিনি উত্তরে পর্বত হতে দক্ষিণের পর্বত এবং পশ্চিমের সমুদ্র হতে পূর্বে লবণ সাগর পর্যন্ত বিস্তৃত রাজ্যের রাজা, তাকেও এমন এক অবস্থার মধ্যে পড়তে হল যে তিনি ভেবেছিলেন অগাধ জলরাশির তলায় তলিয়ে ডুবে গেলেন। সিংহাসন গেল, রাজ্য গেল, সম্মান গেল, এমনকি পত্নী উপপত্নী পুত্রদের ত্যাগ করতে হল। প্রাণ রক্ষার জন্য মুক্ত প্রান্তর হল তাঁর আবাসস্থল। এই অবস্থায় যদি তিনি বলেন 144 গীতের 7 পদে, আমাকে উদ্ধার কর, মহাজল হইতে রক্ষা কর, একথা কি ভুল হবে? এ ব্যতীত তার রাজ্যের চতুর্স্পর্শে শত্রু যাদের তিনি পরাজিত করেছিলেন, দমন করেছিলেন, তার ওই মৃতপ্রায় অবস্থা দেখে ব্যঙ্গ করছে, টিটকারি দিচ্ছে ও সেই সঙ্গে হুঙ্কার দিচ্ছে। চিন্তা করে দেখুন কেমন অবস্থা। তাদের সাথে নিজের ক্ষমতায় লড়াই করার মতন শক্তি নেই। আমরা দেখি তাদের মুখ বন্ধ করার মতো উপায় নেই। দাউদ কিন্তু ওই অবস্থায় একজনকেই জানতেন যিনি সর্বশক্তিমান, একটা শক্তির কথাই জানতেন, ঈশ্বরের শক্তি, একটা প্রতিশ্রুতির বা আশ্বাসবাণী জানতেন, আমি কখনো তোমাকে ছাড়ব না, কখনো তোমাকে পরিত্যাগ করব না, সাহস করো, এগিয়ে যাও। দাউদ সেই একজনকে, এমনকি একমাত্র জনকে স্মরণ রেখে স্থির থাকলেন, এবং মানুষের কাছে নয়, কোনো প্রিয়জন বন্ধুর কাছে নয়, যাজক ও পুরোহিতদের কাছেও নয়, কিন্তু সর্বশক্তিমান সদাপ্রভুর একমাত্র ঈশ্বর, জীবন্ত বিশ্বস্ত ঈশ্বরের কাছে কাঁদলেন, প্রার্থনা জানালেন, হে সদাপ্রভু, এ জলরাশির মধ্য হতে আমায় উঠাও, আমায় বাঁচাও, কেননা আমি তো পাতালের দাঁত দেশে এসে দাঁড়িয়েছি, এবং আমি জানি মৃতেরা তোমার প্রশংসা করে না, শত্রু সিংহের মতো রব ছাড়ছে, তুমি রক্ষা করো, আমার প্রাণ যদি যায় তোমার প্রশংসা গান কিভাবে করবে। আর ঈশ্বর তার বিনতি শুনলেন, তার ক্রন্দন সদাপ্রভুর কানে পৌঁছালো, এবং ঈশ্বর সদাপ্রভুর রব ছাড়লেন। তাই তো দাউদ তার বিনার ঝংকারে গিয়ে উঠলেন, অন্তরের প্রশংসা গান, তিনি ঊর্ধ্ব হইতে হস্ত বিস্তার করিলেন, আমাকে ধরিলেন, মহাজলরাশি হইতে আমাকে টালিয়া তুলিলেন, তিনি আমাকে উদ্ধার করিলেন, আমার বলবান শত্রু হইতে, আমার বিদ্বেষীগণ হইতে, কেন তাহারা আমা অপেক্ষা শক্তিমান ছিল। এই হচ্ছে বিশ্বাসীর গান, ভক্তের আনন্দ গান। আজকের দিনে আমিও আপনি, আমরা সবাই চাই এমনই একজন বন্ধু, এমনই একজন ঈশ্বরকে, যার সাথে আমরা নিবিড় বন্ধনে বাঁধা পড়ব, যার সংস্পর্শে এসে আমরা সকল অবস্থায় নিশ্চিন্ত থাকব, আসুক ঝড় ঝঞ্ঝা বিপদ মৃত্যু ভয়, আসুক সিংহের মতো পরাক্রমী শত্রু, জীবন্ত সদাপ্রভু সকল অবস্থা থেকে আমাদের রক্ষা করবেন। প্রিয় বন্ধু, আপনি কি সাহায্য চান? আজ আমি একজনের সাথে পরিচয় করিয়ে দেব, তিনি কখনো আপনাকে পরিত্যাগ করবেন না, তিনি কখনো আপনাকে ছেড়ে দেবেন না। তিনি বলেন, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি, এই জন্য আমি মানুষ অপেক্ষা তাঁর উপরে বেশি নির্ভর করি। আপনাকেও বলি, আপনিও তাই করুন। কেননা গীত 118:8 এই কথা লেখা আছে এবং বলে, মনুষ্য নির্ভর করার অপেক্ষা সদাপ্রভুর শরণ লওয়া উত্তম। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
প্রভু, তোমার ধন্যবাদ করি। তোমার অপূর্ব প্রেমের বাক্য, চেতনার বাক্য, পরাক্রমের বাক্য, সাহায্য বাক্য তুমি আমাদেরকে দিলে। প্রত্যেক শ্রোতাবন্ধুকে আশীর্বাদ করো যারা আজকের এই সময় তোমার বাক্য শুনে উপলব্ধি করেছেন যে তোমার সেই পবিত্র আত্মা ভিন্ন, তারা দুর্বল এবং তাদের পরিচর্যা সেবা কাজ বড়ই দুর্বল। তুমি দয়া করো যেন তারা তোমার কাছে আকাঙ্ক্ষী হন এবং তুমি তাদেরকে তোমার মনোমতো সেই বরদানগুলি দাও, যেন তারা নিজেরা ফুলে ফলে ভরে উঠতে পারেন, যেন মণ্ডলী ফুলে ফলে ভরে উঠে তোমার রাজ্য বিস্তার লাভ করতে পারে, এমন তুমি দয়া করো। আমাদের সমস্ত অযোগ্যতা অপরাধ ক্ষমা করো, সঙ্গে থাকো। সকল ধন্যবাদ গৌরব মহিমা তোমারই হোক। ত্রাণকর্তা যীশুর নামে প্রার্থনা চাই, আমেন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আপনার কি মোবাইল আছে? যদি মোবাইল থাকে তাহলে SMS এর মাধ্যমে অথবা ফোনে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। এবার আমাদের মোবাইল নাম্বারটা লিখে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438-0045। আরেকবার নম্বরটি বলছি, মিলিয়ে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438-0045। এবার তাহলে আমাদের নতুন ঠিকানাটা লিখে নিন। আমাদের নতুন ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট ব্যাগ নম্বর 1, পোস্ট চোকা, কলকাতা 700104। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আজকের সময় এখানেই শেষ। বিদায় নিচ্ছি, নমস্কার।